নমস্কার, আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনার প্রিয় অনুষ্ঠান জীবনবাণী। আশা রাখি জীবনবাণীর মধ্যে দিয়ে আপনি আপনার জীবনের অনেক প্রশ্নের সমাধান খুঁজে পেয়েছেন, আর এই জন্যই জীবনবাণী তার আলোচনার ডালে নিয়ে আপনার কাছে উপস্থিত। শ্রবণ করুন জীবনবাণী, হৃদয়কে খুলে দিন ঈশ্বরের বাক্য শ্রবণের জন্য, জীবনে লাভ করুন পরম করুণাময়ের আশীর্বাদ। তাহলে শুনুন আজকের জীবনবাণীর অনুষ্ঠান।
প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে আপনাকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আশা বিশ্বাস করি ঈশ্বরের মহা অনুগ্রহে আপনি এবং আপনার পরিবারস্থ সকলেই ভালো আছেন এবং আজকের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আপনি ঈশ্বরের অপার অনুগ্রহ আশীর্বাদ লাভ করতে পারবেন। ঈশ্বরের বাক্য বাইবেলে 66টি পুস্তক আছে, তার মধ্যে দুটি ভাগ পুরাতন নিয়ম এবং নতুন নিয়ম। পুরাতন নিয়মে রয়েছে 39টি পুস্তক এবং নতুন নিয়মে 27টি পুস্তক। এই পুরাতন নিয়মেরই 39টি পুস্তকের মধ্যে একটি পুস্তক হল হগয় ভাববাদী পুস্তক এবং তার 2 অধ্যায় থেকে আমি আপনাদের কাছে আলোচনা করছি। গত অনুষ্ঠানে আমি আপনাদের কাছে 10-16 পদ পর্যন্ত আলোচনা করেছি, আজকের 17 পদ থেকে আলোচনা করব। আপনার সামনে যদি বাইবেল আছে তবে নিশ্চয়ই করে খুলে বসবেন এবং বিশেষ করে হগয় ভাববাদী পুস্তক তার 2 অধ্যায় আমার বাইবেলে 1354 পৃষ্ঠায় রয়েছে। আলোচনায় যাবার পূর্বে বিশেষ করে এই সময় আমরা প্রার্থনায় ঈশ্বর হাতে অবনত হব আর কয়েকটি প্রার্থনীয় বিষয় নিয়ে বিশেষ করে প্রার্থনা করব। আপনাদের ধন্যবাদ দিই যারা পত্রের মাধ্যমে এবং টেলিফোনের মধ্যে দিয়ে আমাদের সঙ্গে নিয়ত যোগাযোগ রক্ষা করে চলেছেন। আসুন আমরা প্রার্থনায় প্রভু চরণতলে সমর্পিত হই। প্রেমময় পিতা ঈশ্বর, তোমার পবিত্র নামের ধন্যবাদ করি, তোমার গৌরব প্রশংসা করি যে তুমি আমাদের সহবর্তী ঈশ্বর এবং এই পর্যন্ত তুমি আমাদেরকে পরিচালিত করেছ, তোমার ইচ্ছা পরিকল্পনা জ্ঞাত করেছ এবং তোমার অনুগ্রহ দ্বারা ঘিরে রেখেছ। তোমাকে ধন্যবাদ দিই যে তুমি মহিমাময় প্রেমময় ঈশ্বর। তোমার ধন্যবাদ করি যে তুমি যুগ পর্যায়ে যুগে যুগে সত্য ঈশ্বর। বিশেষ করে আজকে প্রার্থনা করি যে সমস্ত ভাই বোনেরা আমাদের কাছে পত্র লিখে যোগাযোগ করেছেন এবং ফোনের মাধ্যমে যোগাযোগ রক্ষা করে চলেছেন, তাদের সকলকে তোমার আশীর্বাদে বিভূষিত করো, তুমি প্রত্যেককে আশীর্বাদ করো, তাদের জীবনের দ্বারা তুমি উচ্চকৃত মহিমান্বিত এবং গৌরবান্বিত হও প্রভু। প্রার্থনা করি বিশেষ করে আজকে তোমার বাক্য আমরা পাঠ ধ্যান করতে চলেছি, তুমি তোমার বাক্যের মধ্যে দিয়ে আমাদের সঙ্গে কথা বলো। সকল ধন্যবাদ গৌরব মহিমা তোমারই হোক, ত্রাণকর্তা যীশুর নামে প্রার্থনা চাই, আমেন। প্রিয় শ্রোতা বন্ধু, আপনি জীবনবাণীর অনুষ্ঠান শুনছেন আর এই অনুষ্ঠানে আমি আপনাদের কাছে হগয় ভাববাদী পুস্তক তার 2 অধ্যায় 14 পদ থেকে আলোচনা শুরু করব। আপনাদের নিশ্চয়ই মনে আছে গতবারে ভাববাদী ইসরায়েল জাতিকে যে 2 প্রশ্ন করেছিলেন তা বেশ গুরুত্বপূর্ণ। আর সেই প্রশ্নগুলো হল, কেউ যদি আপন বস্ত্রের অঞ্চলে পবিত্র মাংস বহন করে আর সেই অঞ্চলে রুটি কি, সিদ্ধ সবজি কি, দ্রাক্ষারস কি, তেল কি, অন্য কোনো খাদ্যদ্রব্য স্পর্শ করা হয়, তবে সে দ্রব্য কি পবিত্র হবে? আর যাজকেরা উত্তর দিয়ে বলেছিল না। আবার ভাওবাদী আরেকটি প্রশ্ন করেছিলেন, আপনাদের নিশ্চয়ই মনে আছে, যে শবের স্পর্শে অশুচি কোনো লোক যদি তার মধ্যে কোনো দ্রব্য স্পর্শ করে তবে তা কি অশুচি হবে? যাজকগণ উত্তর করে বললেন তা অশুচি হবে। আজকের আমরা 14 পদ থেকে দেখব, তখন হগয় উত্তর করিয়া কইলেন, সদাপ্রভু বলেন, আমার সম্মুখে এই বংশ তদ্রূপ ও এই জাতি তদ্রূপ, তাহাদের হস্তের সমস্ত কর্ম তদ্রূপ এবং ওই স্থানে তাহারা যাহা উৎসর্গ করে তাহা অশুচি। আমরা গতবারে সেই কথা শুনেছি যে কোনো ল্যাবরেটরিতে যদি আমরা একটা পাত্রে পরিষ্কার জল আর ছোট পাত্রে কাদা গোলা নোংরা জল রাখি, এবার পরিষ্কার জল নিয়ে যদি ওই নোংরা জলে ঢালতে লাগি, দীর্ঘ সময় প্রচুর বিশুদ্ধ জল ঢালবার পরেও যদি আমরা জল পরীক্ষা করে দেখি, তাহলে দেখব যে ওই জল জীবাণুমুক্ত হবে না। অন্যদিকে আমরা একথাও শুনেছি যে যদি খুব বড় বিশুদ্ধ জলের ড্রামে 1 ফোঁটা ময়লা কাদা জল ফেলি, তাহলে দেখব যে বিশুদ্ধ জলও অশুদ্ধ হয়ে পড়ছে। সুতরাং আমরা একটা বিষয় জেনেছি ও শিখেছি যে পবিত্র লোক কোনো অপবিত্র ব্যক্তিকে স্পর্শ করলে সে কখনো পবিত্র হয় না। আবার অপবিত্র ব্যক্তিও যদি পবিত্র জনের গায়ে গা লাগিয়ে বসে তবেও সে পবিত্র হতে পারবে না। পবিত্র হওয়া হলো প্রত্যেক মানুষের জীবনে ঈশ্বরের পরিকল্পনা যা, আর সেই অনুযায়ী যখন একজন ব্যক্তি তার জীবনে প্রভু যীশু খ্রিস্টকে আহ্বান করে এবং তার সমস্ত দুর্বলতা পাপ এবং অপবিত্রতা স্বীকার করে, তখনই খ্রিস্টের পবিত্র রক্ত আমাদেরকে সূচি করে। আমি আপনাদেরকে বাইবেলে পুরাতন নিয়মে জিরমীয় ভাববাদীর কথা বলতে চাই। সেখানে তিনি বলেছেন যে মানুষের হৃদয়টাই গোলমেলে। জিরমীয় ভাববাদী পুস্তকের 17:9 এই কথাই লেখা আছে যে অন্তঃকরণ সর্বাপেক্ষা বঞ্চক, তাহার রোগ অপ্রতিকার্য, কে তাহা জানিতে পারে। এটি একটি গুরুত্বপূর্ণ কথা যা বাইবেল আমাদের কাছে প্রকাশ করে যে আমাদের অন্তঃকরণ হচ্ছে সবথেকে বেশি প্রবঞ্চক এবং তার রোগ কেউ প্রতিকার করতে পারে না, কারণ অন্তরের কথা কেউ জানতে পারে না, একমাত্র ঈশ্বরই আমাদের অন্তক এবং মর্মের পরীক্ষক। আমরা দেখি যে মানুষের হৃদয়ের একটা অদ্ভুত ছবি বাইবেল প্রকাশ করে। আমরা বুঝতেই পারি না যে আমরা কতটা খারাপ। বাইবেলের নতুন নিয়মে মতিলিখিত সুসমাচারে 15 প্রভু যীশু খ্রিস্ট বলেছেন 18-20 এই বিষয় আমরা পাঠ করব। যদি আপনার সামনে বাইবেল আছে তাহলে আমার সঙ্গে এই সময় আপনি খুলুন মতিলিখিত সুসমাচার তার 15 আমরা বিশেষ করে পাঠ করব এই পদগুলি। 18-20 প্রভু যীশু এই কথা বলেছেন আমাদের প্রত্যেকের চেতনার জন্য এবং আমাদের জীবনে আমরা দেখি যে এটি কত গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু যাহা যাহা মুখ হইতে বাহির হয় তাহা অন্তঃকরণ হইতে আইসে, আর তাহাই মনুষ্যকে অশুচি করে। কেননা অন্তঃকরণ হইতে কুচিন্তা, নরহত্যা, ব্যভিচার, বেশ্যাগমন, চৌর্য, মিথ্যা সাক্ষ্য, নিন্দা আইসে। এই সকলই মনুষ্যকে অশুচি করে, কিন্তু অধৌত হস্তে ভোজন করিলে মনুষ্য তাহাতে শুচি হয় না। আমরা দেখি যে প্রভু যীশু তাঁর শিক্ষায় বলেছেন যে ফলের দ্বারাই গাছ চেনা যায়, তেমনি মানুষের জীবনের ফল মানুষকে চিনিয়ে দেয়। ওই মতিলিখিত সুসমাচারেরই আমরা দেখব 17:16-20 সেই কথা বলা হয়েছে। আপনার সামনে যদি বাইবেল আছে তাহলে আমার সঙ্গে খুলতে পারেন। লেখা আছে, তোমরা তাহাদের ফল দ্বারাই তাহাদিওকে চিনিতে পারিবে। লোকে কি কাঁটা গাছ হইতে দ্রাক্ষা ফল কিংবা শিয়াল কাঁটা হইতে ডুমুর ফল সংগ্রহ করে? সেই প্রকারে প্রত্যেক ভালো গাছে ভালো ফল ধরে, কিন্তু মন্দ গাছে মন্দ ফল ধরে। ভালো গাছে মন্দ ফল ধরিতে পারে না এবং মন্দ গাছে ভালো ফল ধরিতে পারে না। যে কোনো গাছে ভালো ফল ধরে না তাহা কাটিয়া আগুনে ফেলিয়া দেওয়া যায়। অতএব তোমরা উহাদের ফল দ্বারাই উহাদিগকে চিনিতে পারিবে। আমরা শতেক রকম মন্দ কাজ করে, মন্দ কথা বলে, পরে বাড়িতে আনুষ্ঠানিকভাবে প্রার্থনা সভা দিলাম, লুচি আলুর দম মিষ্টি দিয়ে সবাইকে আপ্যায়ন করলাম এবং সুন্দর সব কিছু করলাম, পরে ভাবলাম ঈশ্বরকে বোধহয় খুশি করলাম, কারণ বন্ধু প্রিয়জন পালক ডিকন আত্মীয় স্বজন তাদের কি ক্ষমতা আছে যে আপনার পাপ ক্ষমা করে আপনার হৃদয় শুদ্ধ করে দেয়? প্রিয় বন্ধু, কোনো প্রকার ক্রিয়া কর্ম অনুষ্ঠান রীতিনীতি কোনো কিছুই আমাকে আপনাকে শুদ্ধ করতে পারে না, কিন্তু কেবলমাত্র খ্রিস্ট যীশুর রক্ত। ইফিসীয় তার 6:6 এই কথা লেখা আছে, মনুষ্যের তুষ্টিকরের ন্যায় চাক্ষুষ সেবা না করিয়া বরং খ্রিস্টের দাসের ন্যায় প্রাণের সহিত ঈশ্বরের ইচ্ছা পালন করিতেছ বলিয়া প্রণয়ভাবে দাস্য কর্ম কর। আবার ইব্রীয় তার 10:22 এই কথা লেখা আছে, এই জন্য আইস আমরা সত্য হৃদয় সহকারে বিশ্বাসের কৃত নিশ্চয়তায় ঈশ্বরের নিকটে উপস্থিত হই। মানুষের হৃদয় যখন স্বাভাবিকভাবে মলিন, তখন মানুষ কিভাবে তা পরিষ্কার বা শুদ্ধ করতে পারে? প্রভুর এক ভক্ত দাস লিখেছেন, একসময় তিনি কোনো এক শহরে দেখেছিলেন এক লন্ড্রিতে সাইনবোর্ডে লেখা আছে, আমরা সকল কিছু ধুয়ে পরিষ্কার করি কেবলমাত্র সুখ্যাতি বাদে। সত্যি কে বলতে পারে? হিতোপদেশ তার 20:9 এই কথাই লেখা আছে, কে বলিতে পারে আমি চিত্ত বিশুদ্ধ করিয়াছি, আমার পাপ হইতে শুচি হইয়াছি। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, প্রভু যীশুই হচ্ছেন সুচিকিৎসক। একমাত্র তিনি আমাদের হৃদয়ের মলিনতা দূর করতে পারেন। বাইবেলের পুরাতন নিয়মে যিশয় ভাববাদী পুস্তকের 1:18 লেখা আছে, সদাপ্রভু কইতেছেন, আইসো আমরা উত্তর প্রত্যুত্তর করি, তোমাদের পাপ সকল সিন্দুরবর্ণ হইলেও হিমের ন্যায় শুক্লবর্ণ হইবে, লাক্ষার ন্যায় রাঙা হইলেও মেষলোমের ন্যায় হইবে। আবার বাইবেলের নতুন নিয়মে সাধু পিতর লিখেছেন, প্রথম পিতর তার 1:18-19, তোমরা তো জানো তোমাদের পিতৃপুরুষগণের সমর্পিত অলিক আচার ব্যবহার হইতে তোমরা ক্ষয়নীয় বস্তু দ্বারা রৌপ্য বা স্বর্ণ দ্বারা মুক্ত হও নাই, কিন্তু নির্দোষ ও নিষ্কলঙ্ক মেষশাবক স্বরূপ খ্রিস্টের বহুমূল্য রক্ত দ্বারা মুক্ত হইয়াছ। আমরা দেখতে পাচ্ছি যে ঈশ্বর ভাববাদী হগয়ের মুখ দিয়ে জিরুসালেমের জনগণকে এই কথাই বললেন, তোমরা যে আশীর্বাদ প্রাপ্ত হচ্ছ না তার কারণ হচ্ছে তোমরা অপরিষ্কৃত হাত ও অপরিষ্কৃত হৃদয় নিয়ে আমার কাছে আসছ। আমরা আজকের 14 আমরা দেখেছি যে হগয় উত্তর করে বললেন, সদাপ্রভু কি বলেন, আমার সামনে এই বংশ এরকম এই জাতীয় তাদের হাতের সমস্ত কাজ ও তদ্রূপ, এবং ওই স্থানে তারা যা উৎসর্গ করে তা অশুচি। আমি আপনাদের কাছে 15-19 পাঠ করব। এই সময় লেখা আছে, এখন বিনতি করি অদ্যকার দিনের পূর্বে যতদিন সদাপ্রভুর মন্দিরে প্রস্তরের উপরে প্রস্তর স্থাপিত ছিল না সেই সকল দিন আলোচনা করো। সেই সকল দিনে তোমাদের মধ্যে কেহ 20 শস্য রাশির নিকটে আসিলে কেবল 10 হইত এবং দ্রাক্ষাকুণ্ড হইতে 50 পরিমাণ দ্রাক্ষারস লইতে আসিলে কেবল 20 হইত। আমি শস্যের শোষ, ম্লানি ও শিলাবৃষ্টি দ্বারা তোমাদের হস্তের সমস্ত কার্য তোমাদিওকে আঘাত করিতাম, তথাপি তোমরা আমার প্রতি ফিরিতে না, ইহা সদাপ্রভু বলেন। বিনতি করি অদ্যকার দিন অবধি এবং ইহার পরে আলোচনা করো, নবম মাসের 24 অবধি সদাপ্রভুর মন্দিরের ভিত্তিমূল স্থাপনের দিন অবধি আলোচনা করো। গোলায় কি কিছু বীজ অবশিষ্ট আছে? আর দ্রাক্ষালতা, ডুমুর, দাড়িম্ব এবং জিতবৃক্ষ ফলে নাই, অদ্যাবধি আমি আশীর্বাদ করিব। অশুচি মানুষ পবিত্র ঈশ্বরের জন্য কোনো কাজ করতে পারে না এবং চেষ্টা করলেও সফলতা লাভ করে না, কেননা ঈশ্বর অশুচি মানুষের অর্ঘ গ্রহণ করেন না। কোনো কোনো বাইবেল বিশারদ বলেন যে অবশিষ্টাংশ যিহুদি যারা ঈশ্বরের অবাধ্য হয়ে মন্দির সংস্কারের কাজে গাফিলতি করেছিল তাদের উদ্দেশ্যে হগয় কথাগুলি লিখেছেন, যেন তাদের অলস মনে চেতনা ফিরে আসে এবং তারা মন্দিরের কাজ শুরু করে। আমি কিন্তু মনে করি যে ঈশ্বর ইসরায়েলের উদ্দেশ্যে এই কথাগুলি বলেছেন। তাদের এই কথা বোঝাতে চান যে তারা যদিও মন্দির পুনর্নির্মাণ করেছে, তথাপি তাদের অন্তঃকরণ ঈশ্বর থেকে, ঈশ্বর ইসরায়েল জাতিকে বললেন, আবার তোমাদের আবার আশীর্বাদ করব। এর কারণ ইসরায়েল ঈশ্বরের পথে ফিরে এসেছে। তাই ঈশ্বর বলছেন, যেহেতু তোমরা ফিরে এসেছ আমি তোমাদের আশীর্বাদ করব। ইসরায়েল যখন বন্দী হয়ে বাবিলনে নিত হল, তারা তাদের উপাসনা আরাধনা বজায় রেখেছিল, কিন্তু তারা পবিত্রতা রক্ষা করতে পারেনি এবং তার ফলে তাদের হৃদয় ঈশ্বর থেকে অনেক দূরে ছিল এবং তারা ক্রন্দন করেছিল সেইখানে পরজাতিদের দেশে বসে। ঈশ্বর তাদের প্রার্থনা শুনেছিলেন এবং তাদেরকে ফিরিয়ে এনেছিলেন। এই কারণেই যেন তারা আবার সেই জীবন্ত ঈশ্বরের আরাধনা করতে পারেন। কিন্তু আমরা দেখলাম হগয় ভাববাদী পুস্তকে তারা যখন ফিরে এলো, দুঃখ কষ্ট যাতনা থেকে মুক্ত হল, বন্দিদশা থেকে বেরিয়ে এলো, তখন তারা তাদের সেই অতীত দিনের ঈশ্বরের কাছে যে প্রতিজ্ঞা ছিল সেই প্রতিজ্ঞাকে ভুলে গেল। আমরা দেখি দুইয়ের অধ্যায় কুড়ি এবং একুশ বাইশ পদে কি লেখা আছে। লেখা আছে, পরে মাসের চতুর্বিংশ দিনে সদাপ্রভুর এই বাক্য দ্বিতীয়বার হগয়ের নিকটে উপস্থিত হইল, তুমি যিহূদার অধ্যক্ষ সরুব্বাবিলকে এই কথা বলো, আমি আকাশমণ্ডল ও পৃথিবীকে কম্পান্বিত করিব আর রাজগণের সিংহাসন উল্টাইয়া ফেলিব, জাতিগণের সকল রাজ্যের পরাক্রম নষ্ট করিব, রথ ও রথারোহীদিগকে উল্টাইয়া ফেলিব এবং অশ্ব ও অশ্বারোহীগণ আপন আপন ভ্রাতার খড়গে পতিত হইবে। ভাববাদী হগয়ের কাছে ঈশ্বরের ইসরায়েলের জন্য উৎসাহদানের তৃতীয় সংবাদ আমরা এখন শুনছি। আমরা জানি যে ভাববাদী হগয় দিন ক্ষণ তারিখ বিষয়ে খুবই সচেতন ছিলেন এবং তিনি জানালেন যে মাসের ২৪ তারিখে আবার ঈশ্বরের বাক্য হগয়ের কাছে পৌঁছাল। এর আগের অনুষ্ঠানে আমরা শুনেছি যে মাসের ২৪ তারিখে ঈশ্বরের বাক্য এসেছিল। এর অর্থ হল এই যে একদিনেই দুবার কেন তিনি কথা বললেন? সবার কাছে বিষয়টা চিন্তার বিষয় কি হতে পারে? এখনকার দিন হলে আমরা হয়তো বলতাম, কি জানি হগয় ভাববাদী ছুটি নিয়ে চলে যাচ্ছিলেন কিংবা সপ্তাহের শেষের দিকে ছুটিতে যাচ্ছিলেন। আপনারা যেন বিষয়টা সত্য সত্য বলে ধরে নেবেন না, আসলে কেন দুবার সংবাদ আসলো তা বুঝতে পারিনি। ঈশ্বর হগয়কে বললেন, এই সংবাদ সরুব্বাবিলকে দাও। সরুব্বাবিল ছিলেন রাজনৈতিক শাসনকর্তা আর দাউদ গোষ্ঠীর থেকেই এসেছিলেন। কি সংবাদ সরুব্বাবিলকে দিতে হবে? ঈশ্বর বললেন, আমি পরজাতিদের সিংহাসন উল্টে দেব, রাজ্য ধ্বংস করব। ঈশ্বর যখন ওই কথা বললেন যে পৃথিবীকে কম্পমান করব ও সিংহাসন উল্টে দেব, তখন ঈশ্বর মহাক্লেশের দিনের কথা বললেন, যাকে আমরা ইংরেজিতে বলি গ্রেট ট্রিবুলেশন বা মহাক্লেশের সময়, যখন ঈশ্বর রথ নষ্ট করবেন। কিন্তু কেন? কারণ লোকে রথের উপরে নির্ভর করত তখনকার দিনে। আজকালকার দিনে যেমন মানুষ অর্থ ধন সম্পত্তি এবং বিশেষ করে সৈন্য সামন্ত এবং অন্যান্য বিষয়ের উপরে নির্ভর করে, এখনকার জাতিবৃন্দ আমরা দেখতে পাই বিশেষ করে অ্যাটম বোমার উপরে নির্ভর করে। আমরা ২৩ পদে দেখি লেখা আছে, বাহিনীগণের সদাপ্রভু বলেন, সেই দিন হে শলটিয়েলের পুত্র আমার দাস সরুব্বাবিল, আমি তোমাকে গ্রহণ করিব। ইয়া সদাপ্রভু বলেন, আমি তোমাকে মুদ্রণার্থক অঙ্গুরীয় স্বরূপ রাখিব, কেননা আমি তোমাকে মনোনীত করিয়াছি। ইহা বাহিনীগণের সদাপ্রভু বলেন। এই পদে লক্ষণীয় বিষয় সেই দিন, একথা বলেননি এই দিন, অর্থাৎ সুদূর ভবিষ্যতের দিকে আঙুল দেখাচ্ছেন। সরুব্বাবিল যে ঈশ্বরের মনোনীত সে কথা বোঝা যায়। তিনি বলছেন, তোমাকে আমার মুদ্রাঙ্কনের আংটি করে রাখব। ঈশ্বর সরুব্বাবিলকে এত প্রেম করলেন কেন? কারণ তিনি তাকে মনোনীত করেছিলেন। এবং বাইবেলের নতুন নিয়মে সুসমাচারে মথি ও লুক, ওই দুটি সুসমাচারে আমরা দাউদ ও সরুব্বাবিলের কথা পাই, অর্থাৎ প্রভু যীশুর বংশাবলিতেও সরুব্বাবিলের নাম আমরা পাই। জেরুসালেমে যে মন্দির হগয়ের উৎসাহে নির্মিত হয়েছিল সেটি দেখতে খুব আকর্ষণীয় ছিল তা নয়, কিন্তু সরুব্বাবিলের মন্দির বলে পরিচিত ছিল। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, আমার বিচার করা মুশকিল কে বড় কাজ আর কে ছোট কাজ করছে। আর আমাদেরও সেইভাবে কোনো রকম বিচার করা উচিত না ঈশ্বরের রাজ্যে কে বড় কাজ করছে কে ছোট কাজ করছে। কেউ বা মণ্ডলীতে সানডে স্কুলের ছোট ছোট ছেলে মেয়েদেরকে পড়ানো, তাদেরকে শেখানো, তাদেরকে মানুষ করে তোলা প্রকৃত বড় কাজ করছে, অথবা পথের মোড়ে একটি মানুষ যে ট্র্যাক্ট বিলি করছে সেও একটা বড় কাজ করছে। মূল কথা হলো, আমরা যেন যে যেখানেই থাকি না কেন, যে অবস্থায় থাকি না কেন, আমরা যেন ঈশ্বরের জন্য পরিশ্রম করি। আর তাই জন্য বলা হয়েছে, পর্বতে ওঠো, গাছ কাটো, মন্দির গড়ো। প্রিয় শ্রোতাবন্ধু, প্রিয় ভাই ও বোন, ঈশ্বরের বাক্য আমরা হগায় ভাববাদী পুস্তকের মধ্যে দিয়ে শুনেছি এই পর্যন্ত। আমাদেরকে ঈশ্বর উৎসাহিত করতে চান যেন আমরা আমাদের সকল কাজের মধ্যেও, আমাদের ব্যস্ততার মধ্যেও ঈশ্বরকে এবং তাঁর কাজকে সর্বাধিকার দিই। আমাদের জীবনের কেন্দ্রবিন্দুতে যেন তিনি থাকতে পারেন এবং তাঁর রাজ্য গঠনের জন্য, তাঁর মন্দির নির্মাণের জন্য আমাদের হৃদয় যেন আকাঙ্ক্ষিত হয়, উৎসাহিত হয় এবং তাঁর জন্য যেন আমরা প্রাণপণ করতে পারি। আমরা সকলেই দুর্বল, কিন্তু আমরা মনে রাখব যে কথা ভাওবাদী হগায় বারবার বলেছেন, সাহস করো, কেননা ঈশ্বর আমাদের সহবর্তী। প্রার্থনা করি যেন তিনি আমাকে আপনাকে সাহায্য করেন, যেন যে অবস্থায় থাকি না কেন নিরুৎসাহিত না হই, কিন্তু প্রভুতে উৎসাহিত হয়ে তাঁর রাজ্যের জন্য যেন প্রাণপণ করতে পারি। প্রেমময় পিতা ঈশ্বর, তোমার পবিত্র নামে ধন্যবাদ করি। তোমার জীবন্ত সত্য বাক্য তুমি আমাদের জন্য রেখেছ, যেন সেই বাক্যের মধ্যে দিয়ে আমরা তোমার আরও নিকটবর্তী হতে পারি। তোমায় ধন্যবাদ দিই যে হগায় ভাববাদী পুস্তকের মধ্যে দিয়ে আমাদের শিথিলতা, আমাদের দায়িত্ব থেকে সরে আসা বিষয় তুমি আমাদেরকে দেখিয়ে দিয়েছ, আমাদের দুর্বলতা। সাহায্য করো, আমরা যে যেখানেই থাকি না কেন, যে কাজেই ব্যাপৃত থাকি না কেন, প্রভু তোমার জন্য এবং তোমার রাজ্যের জন্য আমরা নিজেদেরকে সমর্পণ করতে পারি। আমাদের প্রত্যেক শ্রোতা বন্ধুকে আশীর্বাদ করো, শক্তিযুক্ত করো, সঙ্গে থাকো। যিশুর নামে প্রার্থনা চাই, আমেন।
প্রিয় শ্রোতা বন্ধু, এতক্ষণ শুনলেন বাইবেল থেকে জীবনবাণীর আজকের আলোচনা। আমাদের অনুষ্ঠান কেমন লাগলো? যদি এই বিষয়ে আপনি আরো কিছু জানতে চান এবং আপনার যদি বাইবেল না থাকে, তাহলে বাইবেল ছাড়া এই অনুষ্ঠান আপনি কেমনভাবে বুঝতে পারছেন, আমাদের ঠিকানায় শীঘ্রই লিখে জানান। আপনার কি মোবাইল আছে? যদি মোবাইল থাকে তাহলে SMS এর মাধ্যমে অথবা ফোনে আমাদের সাথে খুব তাড়াতাড়ি যোগাযোগ করতে পারেন। এবার আমাদের মোবাইল নাম্বারটা লিখে নিন, 9433497235, এবং আমাদের ফোন নাম্বার হল 2438045। আরেকবার নম্বরটি বলছি, মিলিয়ে নিন, 9433497235, এবং আমাদের ফোন নাম্বার হল 2438004045। আমাদের ঠিকানা হল জীবনবাণী TWR ইন্ডিয়া, পোস্ট ব্যাগ নম্বর 1, পোস্ট চোকা, কলকাতা 700104। আমাদের আরেকটি ঠিকানা হল জীবনবাণী TWR ইন্ডিয়া, পোস্ট বক্স নম্বর 16925, কলকাতা 700034। আজকের সময় এখানেই শেষ, বিদায় নিচ্ছি, নমস্কার।